தஸ்மை ஸ்ரீ குருவே நமஃ. வஞ்சாகல்பதருப்யஸ்ய கிருபா சிந்துப்யைவ ச பதிதானம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நமோ மகாபதன்னாய கிருஷ்ண பிரேம ப்ரதாயதே கிருஷ்ணாய கிருஷ்ண சைதன்ய நம்னே கௌரத்விஷே குருவே கௌரச்சந்திராய ராதிகாயை ததாலய கிருஷ்ணாய கிருஷ்ண பக்தாய தத்பக்தாய பக்த்யா விஹீனா அபராத லக்ஷ்யை சித்தாஸ்ய காமாதிதரங்கம் கிருபாமயீம் த்வாம் சரணம் ப்ரபன்னா வந்தே நமஸ்தே சரணாய. பாயனோ விரஹ காத்ரேதி தன்மேதயா கர்வோபினேதோ தம் சர்வபூத ஹிருதயம் முனிமானதோஸ்மி தவைவாஸ்மி தவைவாஸ்மி ந ஜிஹாமி த்வயா வினா இதி விஜ்ஞே ராதே தன்மே மாம் சரணந்தி. મધુસૂદન મહારાજ કોઈ નહીં સેવા કર્યા છે. હમરા બંધ કરવા કલકે જે બલ્બ ગુલ જલતો છે દુટા, હા રોજ ખોલે રોજ લગાય আমরা শ্রী ধাম নবদ্বীপেতে আছি। নবদ্বীপ ধাম কি তত্ত্ব শিল রূপ গোস্বামী বিভিন্ন শাস্ত্র থেকে তাদের বিচার গ্রহণ করে তার বিচার গ্রহণ করে বর্ণন করেছে। আবার ভক্তি বিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে কিছু কিছু বর্ণন করেছে। ব্রহ্ম সংহিতাতে বিশেষ করে এত সর ওখান থেকে ব্রহ্ম সংহিতাতে জীব ব্রহ্ম সংহিতাতে তার টিকাতে জীব গোস্বামী বহু জায়গা থেকে শ্লোক প্রমাণ সব উদ্ধৃত করে বর্ণন করেছে। সংক্ষেপে তার সার সংক্ষেপেতে তার কিছু সার আমি কিছু বিশেষ মনোযোগের সঙ্গে শুনবে। বিশেষ করে ব্রহ্ম সংহিতাতে বলছেন যে গোলোককেই বলে শ্বেত দ্বীপ, শ্বেত দ্বীপম অহম ভজামি। শ্বেত দ্বীপ মানে নির্মল, মায়ার কোন ছোঁয়াচ ওখানে নাই। এই জন্য তাকে নির্মল হবার জন্য, মায়ার কোন গুণ ওখানে না থাকার জন্য তাকে বলা হচ্ছে শ্বেত দ্বীপ, যেখানে গোপ गोपी गोवत्स गोष्ठ जेखने थाके से नाम होचे गोलोक। एक गोलोकरी अपर नाम होचे श्वेत द्वीप। एक गोलोक ये श्वेत द्वीप बोला होचे যথার্থতে ব্রজের জন্য বলা হচ্ছে। গোলোকেতে গোলোক বৃন্দাবনের ব্রজের গোকুলে বৈভব যেরকম হবে বুঝতে পারো। একটা মথুরা শহর, একটা মথুরা মণ্ডল, মথুরা মণ্ডল 84 কোষ ওইরকম হতে গোলোক, মাঝখানে বৃন্দাবন, ওইখানে গোপ গোপী গো ইত্যাদি সব রয়েছে। সেই জন্য তাকে শ্বেত দেব বলা হচ্ছে। কিন্তু গোলোক মানে হচ্ছে ব্রজ বৃন্দাবন গোলোকের চাহার দিবারি। চাহার দিবারি মানে প্রাচীর মতন, মাঝখানে ব্রজ গোলোক বৃন্দাবন আর চারিদিকে বৃন্দাবনের বহির প্রদেশ, এটা হচ্ছে গোলোক। ব্রজের গোকুল বৃন্দাবনের সব পর্যায়বাচী শব্দ, আর বহির প্রকোষ্ঠ হচ্ছে গোলোক। সেখানে স্বকীয় ভাব ঐশ্বর্য সম্পন্ন, বৈকুণ্ঠ থেকে হাজার গুণ বেশি সেখানে ঐশ্বর্য, তাহাকেও শ্বেত দেব বলা। আর একটি ব্রজ গোকুল বৃন্দাবন যে আছে তার মধ্যে দুইটি প্রকোষ্ঠ, এক জায়গা কৃষ্ণের ক্রীড়া বিরাস ইত্যাদি চলছে, যুগলে রাধা কৃষ্ণ যুগলে ক্রীড়া বিলাস সবগুলি চলছে, আর ওর এই প্রকোষ্ঠ হচ্ছে এই নদীপ ধাম যাকে বলে শ্বেত দ্বীপ। আসলেতে শ্বেত দ্বীপ হচ্ছে এইটি। তাহলে শ্বেত দ্বীপ দুটা হলো, এটা ব্রজের বাহিরের প্রকোষ্ঠ যাকে গোলোক বলছে, ঐশ্বর্যময়ী ভূমি স্বকীয় ভাব যুক্ত, এটা হচ্ছে গোলোক। আর বৃন্দাবনে 24 কোষ 84 কোষ ব্রজমন্ডলের অন্তর্গত যে ব্রজ আছে, একই শ্বেত দ্বীপ বলে গোকুল বলে গোকুল অথবা শ্বেত দ্বীপকে বলে আব্রজও বলে। এইখানে এক প্রকোষ্ঠেতে কৃষ্ণের বাল্যলীলা থেকে আরম্ভ করে ব্রজের যত সমস্ত লীলা এইখানেতে হয়। এইখানে নন্দনন্দন যশোদা নন্দন ইত্যাদি। গোলোকেতে তিনি বসুদেব নন্দন দেবকী নন্দন, আর ব্রজেতে নন্দনন্দন যশোদা নন্দন। ওইটা হচ্ছে ঐশ্বর্য ভূমি, এটা হচ্ছে মাধুর্য ভূমি। মাধুরী ঐশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য মানে বলতো ঐশ্বর্য যেখানে প্রচুর মাত্রাতে আছে, যে মনুষ্য করতে পারে না, অলৌকিক সব লীলা, মনুষ্যের অগম্য ওইসব লীলা হচ্ছে ঐশ্বর্য, ঈশ্বর ভাব। আর ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক তাতে কিছু মতলব নাই। যেখানে নরলীলাকে অতিক্রম করে যেখানে ভগবানের লীলা তাকে বলে ঐশ্বর্য। আর ঐশ্বর্য থাকুক আর নাই থাকুক নরলীলাবৎ ভগবানের সমস্ত লীলা। যেরকম গোবর্ধন ধারণ, এটা কি ঐশ্বর্য? কোন মানুষ করতে পারে না। তথাপি কৃষ্ণ ছোট্ট বালক হয়ে এমন ক্রীড়া করছেন যাতে সখারা মনে করছে যে আমি ধারণ করেছি নরবত লীলা। আনন্দ বাবা ইত্যাদি দেখে খুব প্রসন্ন নরবত লীলা। অথচ কৃষ্ণের এমন কোন লীলা নাই যার মধ্যে ঐশ্বর্য নেই। অগাসুর পুতনা ইত্যাদি মধ্যে ঐশ্বর্য, মুখেতে তিনি সব জগৎ ঐশ্বর্য সবগুলি দেখিয়ে দিয়েছেন, এর মধ্যে ও ঐশ্বর্য। কিন্তু মাধুরদের দ্বারা আচ্ছাদিত নরলীলাবৎ করে রেখেছে। গোলোকেতে সমস্ত যে লীলা সে নরলীলাকে অতিক্রম করে, সেখানে কখনো কখনো তাদের ভগবত জ্ঞান যে গোস্বামী দেখিয়েছেন, যে সময়তে নন্দ বাবা দ্বাদশী দিনে ই করে দিয়ে আর রাত্রেতে বুঝতে পারেন যে কত রাত, আর নদীতে স্নান করতে গিয়েছেন যমুনা, তখন বরুণ লোক দুধগুলি তাকে ধরে নিয়ে গেছে, বরুণ লোকে নিয়ে গেছে। এখন ব্রজবাসীরা সবগুলি কানতে লাগলো যে আর বাবা যে গেলেন জলে সে আর বেরোলেন। তখন কৃষ্ণ বলদেবকে ওখানে রেখে আর ওই লোকে যান, বরুণ লোকে। বরুণ দেখেই তার পরিক্রমা করে, বহুত উপহার দিয়ে তার পূজা ইত্যাদি করলেন। আর কৃষ্ণ বলাতে নন্দ বাবাকে নিয়ে আসলেন, আর তার দেখলেন যে সে এরা সব কৃষ্ণের কত উপচার সহিত পূজা ইত্যাদি করছে, তার অনুগত হয়ে। ওখানে তো নন্দ বাবা কিছু বললেন না, তারপরে ওখান থেকে যখন নিয়ে আসলেন তখন ব্রজবাসীর দরকে বললেন, বাবা কিরকম, আমি ওখানে তে গিয়ে দেখলাম বিরাট ঐশ্বর্য। ওখানে যেখানে নিয়ে গিয়েছেন দেখে সে এটা ব্রহ্মলোক, উদ্ধবকে, উদ্ধবকে না অক্রূরকে মথুরা যাওয়ার সময় নন্দগাঁও থেকে ওই অক্রূর ঘাটেতে ব্রহ্ম ঘাটেতে ব্রহ্ম হ্রদ ওখানে বলেন যে স্নান করতে গিয়ে দেখেন ওইখান থেকে গোলোকের ঐশ্বর্য। আবার এই ব্রজবাসীরা তারা বলল যে আমরা সেই আপনার লোককে দেখতে চাই, বরুণ লোকে এই রকম, তাহলে আপনার স্বলোক কিরকম হবে আমরা একটু দেখতে চাই। আচ্ছা, তখন ওই ব্রহ্মদেতে এই ব্রজবাসী নন্দ বাবা ইত্যাদিকে স্নান করাইল, আর স্নান করার পরে উনি দেখেন যে সে ওই গোলোক বিরাট ঐশ্বর্য সব। নন্দ বাবাকে, নন্দ বাবা বলছেন যে সে বাবা আমি তোমার ধাম তো দেখলাম কিন্তু মহাপ্রসাদে পড়লাম, আমরা তোমাকে এখানে কোলে ধারণ করতে পারি না, তোমাকে আমরা পুত্র পুত্র বলে এখানে কে আদর করতে পারি না। এখানে যেরকম বিরাট ঐশ্বর্য, যত ব্রহ্মা ইত্যাদি সব লোক তোমার সেবা ইত্যাদি করছে, সেবা ইত্যাদি করছে, আমরা পুত্র বলে ধারণাই করতে পারছি না যে তুমি আমাদের পুত্র, আর তোমার ঐশ্বর্য দেখ আমরা এখানে থাকতে চাই না। যশোদা বলছেন যে আমি এখানে থাকবো না, এই ধাম লোক যেখানটা পুত্র ভাব বাৎসল্য ভাব নাই যেখানে গোপী নাই, যেখানে গাভী নাই, যেখানে কিছু গোচারণ লীলা নাই, আমাদের পুত্রের ভাবনাই হচ্ছে না, আমরা সেই বৃন্দাবনে দিয়ে যাব। তখন ওদেরকে দেখিয়ে নিয়ে ফেরত নিয়ে আসলে বলে যে আর আমরা ওই লোকে যাব না তোমার ধারে। এই জন্য এই ব্রজ যে যে প্রগট যে আর ওই এক, কিন্তু গোলোক যে আছে শ্বেত দ্বীপ ঐশ্বর্যময়ী ভূমি স্বকীয় অভাবাপন্ন কৃষ্ণের সব সময় ভগবত্তার ঐশ্বর্য সেখানে দেখা যায়। এই জন্য গোলোক বললেই মনে করবা না যে ব্রজ, কিন্তু তাহার মধ্যে ব্রজ আছে, তারই বৈভব স্বরূপে। যেখানে তে ব্রজে আছে, যাহা বহির প্রদেশ হচ্ছে গোলোক, ওই ব্রজেতে যেখানে কৃষ্ণের যাবতীয় সমস্ত লীলা জন্ম থেকে আরম্ভ করে রাস ইত্যাদি লীলা পর্যন্ত, এমনকি ব্যোমাসুর কে বধ করে নারদ সঙ্গে যে দেখা হলো, আর তিনি বললেন যে আপনার তো বহু কাজ বাকি, ওই পর্যন্ত মানে মথুরা আসার পূর্ব পর্যন্ত যাবতীয় সবগুলি ওই ব্রজেতে হয়। আর পাশাপাশিতেই কি আছে, নিত্যধাম শ্বেত দ্বীপ নবদ্বীপ ধাম। ওখানে কি হয়, তিন ভাব আস্বাদন করবার জন্য রাধায়া প্রণয় মহিমা কিদৃশোভা নৈবা আস্বাদ জেনা অদ্ভুত মাধুরী না মহাপ্রভুর জন্ম লীলা থেকে আরম্ভ করে সব লীলা ওইখানে তে রাধা ভাব আস্বাদন করছে। ওইখানে শ্রী এই জন্য নদীপ ওখানে শ্বেত দ্বীপ, ওখানেতে মহাপ্রভুর এই লীলা নবদ্বীপ লীলা বিশেষ করে। অপ্রকট লীলাতে গোলোকেতে জন্ম নেন, কিন্তু ব্রজে যে আছে এই প্রকট যে কৃষ্ণের যে প্রকট এখানে তো জন্ম হয়, তো ওই জন্মে কিছু না কিছু একটা ভাব আছে ওখানে, না ওই ভাবটা এখানে মূর্তিমান হয়। গর্ভে থেকে তার জন্ম কখন যে হয় এই সব বলি নাই, কিন্তু তার নিত্য পুত্র এই পুত্র ওরা মনে করবে এই কয়েকদিন পূর্বে জন্ম হয়েছে, এই ভাব আছে ওই ভাব। হ্যাঁ সব সব সময় কিশোর মূর্তি নব কিশোর নটবর ওইটা মূল ওই সব সময়, কিন্তু মনে করে যে সেই যশোদা মনে করেন যে আমার ছেলে, আর এই সব লীলার কিছু কিছু সবগুলি ভাব আছে মহাপ্রভু, সেই সব মহাপ্রভু। এখন ওইটা বলছি নাকি ওইটাকে ভালো করে বুঝ। এখন ওইখানে শ্বেত দ্বীপ, কোন শ্বেত দ্বীপ, গোলোকওয়ালা নয়, ওখানে বৃন্দাবনের যে কি বলে ওটাকে পরিশিষ্ট, হ্যাঁ পরিশিষ্ট লীলা। কৃষ্ণ তো মহাপ্রভু তো অন্য কিছু নয়, কৃষ্ণই কৃষ্ণই রাধা ভাব আস্বাদন করবার জন্য ওই তিনটি ইচ্ছা পূর্তি করবার জন্য তিনি হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ এই জন্য কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণ ছাড়া অন্য কোন তত্ত্ব না, তো ওই ব্রজিতে তার যখন সব লীলা আছে তাই এই লীলা থাকবে না কেন, এই লীলাটাও অবশ্য থাকবে। যেরকম হতে বৃন্দাবনেতে কৃষ্ণের বহু রকমের লীলা, শ্রীমতী রাধিকা তার শক্তি হচ্ছেন। এখন ব্রজেতে একটি আছেন বিশ্বভানুনন্দিনী, এটা ঠিক আছে তো? বৃন্দাবনম পরিত্যাজ্য পাদে একম ন গচ্ছতি, ব্রজছাড়া কোথাও যান নাই। তাহলে মহাপ্রভু নবদ্বীপ ছাড়া কোথাও যান নাই, ওইটা বুঝে রাখবো। নবদ্বীপ ছাড়া কোথাও যাবে না। তবে দেখছে যে সে ওই জগন্নাথ পুরীতে গিয়েছেন, আর তারপরে গিয়েছেন কোথা, দক্ষিণ ভারতী ইত্যাদি মধ্যে সবচেয়ে সুন্দর লীলা তাহার প্রকাশিত হয়েছে রা রামানন্দের সঙ্গে মিলনান্তে গোদাবরী তটে। হ্যাঁ, ওইখানে তার রসরাজ মহাভাব প্রকাশিত হয়েছে। তাহলে মহাপ্রভু নবদ্বীপ ছেড়ে গেলেন যে, তো ওটাকে এইরকম মনে করবো যেরকম শ্রীমতী বিশ্বভানন্দিনী যেরকম কৃষ্ণ বৃন্দাবনম প্রত্যজ্য পাদে কম ন গচ্ছতি, বৃন্দাবন ছেড়ে দিয়ে কৃষ্ণ কোথাও যান নাই, কোথাও যান নাই। যদি যান তাহলে কে যায়, কুরুক্ষেত্রে কে গিয়েছে, কৃষ্ণের কোন প্রকাশ গিয়েছে, তিনি নিজে যান নাই। ওখানে দ্বারকাধীশ বসুদেব নন্দন দেবকী নন্দন ওখানে গিয়েছে, শ্রীমতী রাধিকা ব্রজ ছেড়ে কোথাও যাবে না। এমনকি কৃষ্ণ যদি জানো, শ্রীমতী রাধিকা যাবেন না। এই জন্য ব্রজের যে লীলা ইত্যাদি সব শ্রীমতী রাধিকা, আর রাধিকার যে কায় বিউ স্বরূপা যে গোপীগণ আছেন, কৃষ্ণের কায় বিউ স্বরূপা যে তার সখাগণ আছেন, এদের সঙ্গে তার লীলা হয়েছে। এখন দেখা যায় যে সে শ্রীমতী রাধিকার বিয়োগও হয়েছে। যদি বৃন্দাবনে থেকে কৃষ্ণও যান না, রাধারানীও যান না, তাহলে বিয়োগ আসবে কোথা থেকে? বিয়োগ দেখা যায়। আবার দেখা যায় কৃষ্ণ গিয়েছেন কুরুক্ষেত্রেতে, আর শ্রীমতী রাধিকাও ওখানে গিয়েছেন কুরুক্ষেত্রেতে, না? তাহলে কুরুক্ষেত্রে কে গেল, কে গেল? তখন বলছে বিশ্বভানন্দিনী যে শ্রীমতী রাধিকা আর তার কায় বিউ স্বরূপ আজ ওরা ব্রজ থেকে যাইবে না কোথাও, বিশেষ করে রাধাকুণ্ড তাহাদের বসতি, রাধাকুণ্ড মূল বসতি ওইখানে। তাহলে কুরুক্ষেত্রে কে গেল? ও, এই জন্য বলা আছে শ্রীমতী রাধিকা তিন রকমের, কামা মামা বিশ্বভানন্দিনী। বিশ্বভানন্দিনী কৃষ্ণের সঙ্গে সবসময় বৃন্দাবন থাকেন, প্রকট এবং অপ্রকট দুটাই, প্রকট লীলাতে প্রকট ভাবে, অপ্রকট লীলাতে অপ্রকট ভাবে। এম বিষয় কেউ কেউ কে আমরা ধারধারি না, আমরা জীব গোস্বামী ভক্তিবিনোদ ঠাকুর প্রভু রূপ গোস্বামী এদের কথা নিয়ে চলবো। ওই যা বলছি এইগুলি, অন্য কথার ধারধারি না আমরা। খুব গভীর ভাবে আলোচনা করলে এইসব গুলি মস্তিষ্কে যাবে। যারা সবসময় অনুশীলন করছে একদিনে শুনলেও হবে না। তাহলে কি বলছিলাম, বিশ্বভানন্দিনী প্রকটে কৃষ্ণ প্রকটের সঙ্গে প্রকট, অপ্রকট লীলাতে অপ্রকট ভাবে আছে, উনি বৃন্দাবন ছেড়ে যাবেন না। এমনকি কৃষ্ণ যখন কৃষ্ণের বিগ্রহ পর্যন্ত নিয়ে যাওয়া হলো জয়পুরে, তখন এই কামম্বন ওইটা হচ্ছে ব্রজ পর্যন্ত, ওইখানে থেকে গেলেন বৃন্দা দেবী, ওইখানে থেকে গেলেন আর গেলেন না। ওখানে পূর্বে রাধা বিগ্রহ ছিল না, আমাদের উনি আর আমাদের নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবী, এরা সব পরে প্রকাশ করেছে। ওখানে সূর্য কোথায়, কুরুক্ষেত্রে, এখানে কে গেল, সংযোগিনী অর্থাৎ কামা, কাম যে কৃষ্ণের সঙ্গে মিলন আমার হবে, মিলন করবার জন্য ওখানে যাচ্ছেন, কিন্তু ব্রজ ছেড়ে তিনি যাবেন না। এই জন্য রাধিকার ধরো অথবা প্রকাশ বলো, যেরকম কৃষ্ণের প্রকাশ হচ্ছেন নারায়ণ, ওই রকম হতে ইনার একটা প্রকাশ, ইনি কুরুক্ষেত্রেতে যাবেন আর কৃষ্ণের সঙ্গে মিলিত হবেন। অন্তরঙ্গা মূল শক্তি রাধিকা ব্রজ বৃষভানন্দিনী, ইনি ব্রজে ছেড়ে কোথাও যাবেন। অতএব তাহার যে বিয়োগ দেখা যায় ওখানে আর ওখানে মিলন হয় আর ওখান থেকে ওনাকে নিয়ে আসতে চান যে ব্রজে নিয়ে যাব, ইনি হচ্ছেন সংযোগিনী কামা। আর যে নন্দকামেতে যে বিরহ দেখা যায় না, বিরহ দেখা যায়, বিরহতে উন্মাদিত রয়েছেন, দিব্য উন্মাদ ইত্যাদি যে হচ্ছে তাহার, তাহলে কৃষ্ণের এখানে বিরহ যে তিনি তাপ করছেন, ইনি কে? হ্যাঁ, ইনি হচ্ছেন বিয়োগিনী। অপ্রকট লীলাতে বিয়োগ নাই, কিন্তু প্রকট লীলাতে প্রকোষ্ঠেতে তাহার বিয়োগ আছে। এই জন্য সবসময় বিয়োগ এতে এটি চৈতন্য মহাপ্রভু দেখা যায় এই বিয়োগিনী। তো উনি বৃষভানন্দিনীর প্রকাশ এইখানেতে চৈতন্য মহাপ্রভু যে এই ধাম দেখছ, এইটি বৃন্দাবন থেকে অভিন্ন, কোন অনুসাতে কম আরই নাই। যেরকম কৃষ্ণ স্বয়ং হয়েছেন মহাপ্রভু, এরকম তাহার ব্রজধাম তাও হচ্ছে নবদ্বীপ ধাম, ওইটি হচ্ছে শৈব দ্বীপ। এখানে মহাপ্রভুর লীলাকে সব থেকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? জগন্নাথপুরী কে বৃন্দাবন বলা হয়েছে কোথাও? কোথাও বলা নেই, কিন্তু নবদ্বীপ ধামকেই বলা হচ্ছে। নবদ্বীপ ধামেতে যদি গঙ্গাতে যদি ডুবে তাহলে উঠবে কোথায়? ব্রজেতে কেশি ঘাটে উঠবে। ওই কাজ কি আছে নরোত্তম ঠাকুরের? অতএব এই নবদ্বীপ ধাম আপনার যে অভিন্ন, মাত্র একটা রূপ দেখছে যে সেখানে আম্রকানন মহাপ্রভু এই সকলি লীলা কৃষ্ণকে ওই রকম দেখছ, এখানকার লীলা সর্বোত্তম অষ্টকালীয় লীলা এখানকার আছে, ওই যে ওখানকার লীলা পুরী ও অষ্টকালীয় লীলার মধ্যে পড়ে না? কৃষ্ণের কোন লীলাটা অষ্টকালীয় লীলা? খাস ব্রজেতে যে হয়েছে জন্ম থেকে আরম্ভ করে আর রাসলীলা ইত্যাদি মথুরা গমনের পূর্ব পর্যন্ত এইসব অষ্টকালীয় লীলা। এর মধ্যে শঙ্কর তিনি বলেছেন নারদকে, পার্বতীকে, আবার ক্রমে 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 শাস্ত্রে এসেছে আমাদের রূপ গোস্বামী আবিষ্কার করে দিয়ে এইসব বললেন। এই হচ্ছে সরস্বতী লীলা, ব্রজের লীলা। মথুরা অষ্টকালীয় লীলা মধ্যে আসবে না, দ্বারকা লীলা গুলি আসবে না। ওই রকমে মহাপ্রভু নবদ্বীপ ধামেতে তাহার জন্ম থেকে আরম্ভ করে সন্ন্যাসের পূর্ব পর্যন্ত যে সমস্ত লীলা এখানে, ওইগুলি হচ্ছে অষ্টকালীয় লীলা চিন্তনীয়। এই জন্য এখানকার যে ধাম এই নবদ্বীপ ধাম, এ হচ্ছে যথাযথ শ্বেত দ্বীপ আর ব্রজ থেকে গোকুল থেকে অভিন্ন। এই জন্য এ থেকে মনে হয় যে সে পুরীতে গম্ভীরাতে রাধা ভাব আস্বাদন করে বিরহেতে ব্যাকুল হয়ে যাচ্ছেন মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে ঐশ্বর্য ভাব আছে, সকলেই তার নিকটে গমন করতে পারবে না, দূর থেকে দেখেই সকলেই দণ্ডক প্রণাম করেছে, বাবা কি রকম, ওই রকম হতে কষ্ট সাত্বিক বিকার ইত্যাদি হবে কি? এই জন্য মহাপ্রভুর এই সহজ সরল যে লীলাগুলি, এটা হচ্ছে নবদ্বীপ ধামের লীলা। এই জন্য উৎকর্ষ আছে পুরীকে, তার কি বলা হবে? ওই শ্রীমতী রাধিকার যে বিয়োগিনী, ওই লীলা তাহাকে উপমা দিয়েছে, কারণ ওখানে বিয়োগ কি রকম অদ্ভুত, তিন তিনটি গেট কি সাত চারটি গেট পার করে গিয়ে কখনো সমুদ্রের মধ্যে লম্ফ দিচ্ছেন, কথা বলছেন, সব গেট গুলি বন্ধ, राम राय स्वरूप नामोदर अर्धरात्रि पर्यंत महापुरुष संगे आछे आता के नाना प्रकारे ते रायर गीति और राय रामानंद श्लोक कुथा का श्रीमद भागवत तापर चंडीदास विद्यापति इत्यादि सब गुली श्लोक दिए ताके संतना दिशे तापर देखलें जैसे एखन आर जाई बारहटार पर जखन फिरे आस चले जाए আর গোবিন্দ একেবারে রাস্তার উপরেতে গম্ভীরাতে শুইয়াছেন যাতে বেড়েতে না পারে। তারপরে জোর জোর করে নাম সংকীর্তন করছেন, হঠাৎ দেখেন যে বন্ধ হয়ে গেল, তারপরে খোঁজতে লাগলেন, দেখে যে না কোথায় গেলেন। স্বরূপকে আবার ডাকা হলো আর অন্য সব লোককে ডাকা হলো, তারা চারুদিকে খুঁজতে লাগলো, দরবাজা খুলে দিয়ে দেউটি জ্বালিয়ে, দেউটি মানে ওই প্রদীপ মানে ওই বোতলের উপর মশালের খুঁজতে লাগ। ওরা যে দেখে কি ওই জগন্নাথের দক্ষিণ যে গেট ওইদিকে মাঠ টাট সব ওইদিকে যায়, আর সব কি গাভী তাইলঙ্গি গাভী তাকে চাটছে, আর তিনি একেবারে কত লম্বা শরীর পড়ে আছে গাঁট গুলি খুলে গিয়ে কি কুর্ম রূপতে একেবারে সব অঙ্গেতে ধসে গিয়েছে। এইরকম আত্মসাত্ত্বিক বিকার ব্রজেতে শোনা যায় না, কোন শাস্ত্রেতে দেখা যায় না, হয়তো এইটি শ্রীমতির হয়েছে কিন্তু শাস্ত্রেতে অত লিখতে পারেন। মহা প্রদীপ্ত এই সব গুলি অষ্টসাত্ত্বিক ভাব। তারপরে স্বরূপ দামোদর এসে কীর্তন করতে লাগলো, কীর্তন করতে 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 একটু প্রাণের সঞ্চার হলো, তাকে নিয়ে আসে গম্ভীরাতে রাখেন। মহাপ্রভুর একটু অর্ধবাজ্য মতন অবস্থা হলো, তখন বলছেন যে সে আমি আমাকে কোথায় নিয়ে আসলে, আমি কৃষ্ণের বংশী শুনে ওখানে তে গিয়েছিলাম আর দেখি যে সে রাধা রানীর মান নাকি কি, আর দেখে আমার চিত ব্যাকুল হয়ে গেল, আর তারপরে ওই সময় তো তোমার হো হাল্লা করে দিয়ে আমাকে জাগিয়ে দিলে নিয়ে আসলে, আমি ওখানে কৃষ্ণের দর্শনও ভালোভাবে করতে পারি নাই, আর তখন গদগদ হয়ে তার শ্লোক পরে শ্লোক বলছে লোক আর ব্যাখ্যা তুমি করছে। এই ভাবগুলি ব্রজেতেও শোনা যায় না, কোন শাস্ত্রেতেও এই সবগুলি অষ্টসাত্ত্বিক বিকারের এই সবগুলি কোথাও লেখা যায় না। সেই স্বরূপ রূপ গোস্বামী এইসব গুলি তার গ্রন্থেতে বর্ণন করেছে, আর মহাপ্রভু জীবনেতে এইসব গুলি দেখা গেছে। রঘুনাথ দাস গোস্বামী এইটুকুলি দেখতেন, আর স্বরূপ দামোদর স্বরূপ দামোদর সূত্র রূপে তার কোন শ্লোক করতেন, আর আমাদের রঘুনাথ দাস গোস্বামী কি করতেন একটু ব্যাখ্যা করে দিয়ে ওইসব গুলিকে। চৈতন্য চৈতন্য বহু শ্লোক গুলি আছে তার মধ্যে, যারা ভজন পারায়ণ ব্যক্তি এই সব গুলি পড়ে দিয়ে তার ভজনে তো অগ্রসর হবে। এই হচ্ছে বিয়োগিনী নন্দগামে যেরকম শ্রীমতী রাধিকার ভাব। সংযোগিনী থেকে বিয়োগিনী প্রধান, নন্দগ্রামের যে শ্রীমতী রাধিকার উদ্ধব দর্শনে যেরকম হয়েছে ওটা তার প্রধান। সে মহাপ্রভুর এই সংযোগিনী আর যখন দক্ষিণ ভারতে গিয়েছেন গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে কথাবার্তা হলো আর তাহার রূপ দর্শন করিয়েছেন, ওটা কি হবে, ওই হচ্ছে সংযোগিনী কুরুক্ষেত্রের মত। ওইখানেতে রায় রামানন্দের নিকটে সবগুলি শুনলেন, বলকি দীক্ষা গ্রহণ করলেন, আর তারপরে আবার ওখানে এসে এই বিরহ ভাবেতে ওই পুরীতে সব তিনটি ভাব রাধায়া প্রণয় মহিমা কৃদৃশ ও আস্বাদ ও যেন অদ্ভুত মধুরিমা কৃদৃশ ও আমদিয়া এইগুলিকে আস্বাদ। আর গৌণ ভাবেতে কি করলেন, পরম করুণ কৃষ্ণ রসিক শেখর ওটা তার অক্ষিষ্য কর্তা হলো। আর পরম করুণ এই রাগানুগা ভক্তির প্রচার করলেন, রাগ মার্গ তিনি প্রচার করলেন। এই মহাপ্রভুর বৈশিষ্ট্য, এই নবদ্বীপ ধামের আরো বৈশিষ্ট্য, না তিনি আস্বাদন করেছে, প্রচার করেন নাই কিছু, যাই এমনি থেকে যা কিছু হয়ে গেছে উনি জেনে শুনে কিছু প্রচারের চেষ্টা করেন, এর মধ্যে নিজে থেকে যতটুকু হয়েছে প্রচার করেন নাই কিছু। মহাপ্রভু দয়ালু হয়ে, কৃষ্ণই দয়ালু হয়ে, পরম করুণ হয়ে, আর এই প্রচার করবার জন্য এখানে তিনি এসেছেন। এই নবদ্বীপ ধাম সহজ নয়, সাক্ষাৎ ব্রজ, তোমরা তো এইটা মনে করব এই আমরা সাক্ষাৎ ব্রজিতে আছি, এই ধামের করুণা হলে, গৌরচন্দ্রের নিত্যানন্দ প্রভু করুণা হলে আমরা ভক্তি রাজ্যেতে প্রবেশ করতে পারি, এই এই ভাবটা যেন থাকে, সবসময় অনুশীলন করব, এই কাজ সেবা কাজ আছে করো, করে মূল উদ্দেশ্য ঠিক রাখতে হবে, যত তাড়াতাড়ি প্রবেশ করে। কি কিছু বলছ? মথুরা শব্দ এই জন্য ওটা, এটাকে কি বলে একটা আমার শব্দ মনে হচ্ছে না, ওর মধ্যে ইনক্লুড করছে সব, ওইভাবে ও সব ধামকে যেখানে কৃষ্ণের এই লীলা হয়েছে। আজকে 6:30 হলো, আজ এই পর্যন্ত থাক, তোমরা বাস ভালোভাবে বুঝ, বুঝে দিয়ে ভজন রাজ্যেতে আমরা সব প্রবেশ করি। মহাপ্রভু যে কি তত্ত্ব, মহাগম্ভীর, কৃষ্ণ থেকে ও মহাগম্ভীর, বাইরে তা গোলক আর ভিতরে তা হচ্ছে, আচ্ছা কোন সময় যাই ওইটা ব্রহ্ম সংহিতা নিয়ে অনুশীলন করা যাবে।
জ্ঞানঞ্জন সদাখয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ মঞ্চাকল্পতরুভ্যস্য কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় কদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নমো। ভক্ত্যা বিহীনায় অপরাধলক্ষ্যৈ চিত্তাশ্চ কামাদিতরঙ্গমধ্যে কৃপাময়ীং ত্বাং শরণং প্রপন্না বৃন্দে নমস্তে চরণারবিন্দ। ইয়ং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন কাতরয়াজুভাব পুত্রেতি তন্ময়তয়া তর্বোভিনেদু তং সর্বভূতহৃদয়ং মুনিমানুতোষ্মি তবৈবাস্মি তবৈবাস্মি ন জীবামি ত্বয়া বিনা। বিজ্ঞায় রাধে तन्नयमाम चरणांति कीर्तन धरो বলদেব সুভদ্রাদি রয়েছেন। মহাপ্রভু যখন জগন্নাথের মন্দিরে যেতেন তখন কাকে দর্শন করতেন? জগন্নাথ বলদেব সুভদ্রা দেখতেন, সবসময় ওই ভাবে বিভোর থাকতেন। তিনি এখানে আবির্ভূত হয়ে বাল্য লীলা প্রকাশ করেছেন, চৈতন্য ভাগবতে সেই সমস্ত বিবরণ করা হয়েছে। পরবর্তীকালে তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে মায়ের আজ্ঞা নিয়ে তিনি পুরী ধামে যান। পুরী ধামে যান আর কুছ কাল পরেই তিনি দক্ষিণ দেশে ভ্রমণ করেন। সেখানেতে রা রামানন্দের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে মিলন হয়। আর তারপরে পুরী এসেই বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে যাবেন তখন ওখান থেকে বহু পরিকর তার সঙ্গে আসলো। রাস্তাতে গদাধর পণ্ডিতকে কোন রকম হবে ছেদ করলেন। পরবর্তীকালে রা রামানন্দ ইত্যাদি সব লোককে তিনি বিদায় দিলেন। তারপরে পিছলতা হয়ে কিছুদিন বিদ্যানগরে তিনি ওখানেও লোক ভিড় সংঘর্ষ। তারপরে সব লোককে নিয়ে রামকেলি গ্রাম পর্যন্ত তিনি যাত্রা করেন। আর ওইখানে রূপ সনাতনের সঙ্গে তার মিলন হল। আর তিনি তাদেরকে বললেন যে তোমরা সব ছেড়ে এসে আমার সঙ্গে মিলিত হো। জীব গোস্বামী তখন ছোট্ট বালক, তার পাদ পদ্মেতে মহাপ্রভু পাদ পদ্মেতে তারা দিলেন। তারপরে ওদের কথাতে বৃন্দাবনে যাইবার না হয় এই পরিপাটি। কৃষ্ণ লীলা চিন্তন হবে না, ওই খাওয়া দাওয়ার ব্যবস্থার মধ্যে আর এই সময় লেগে যাবে, ভাব বিনষ্ট হয়ে যাবে। তখন মহাপ্রভু ওদের সঙ্গে মিলিত হয়ে আবার ফেরত চলে আসেন। এসে তারপরে আবার শান্তিপুরে তিনি কিছুদিন থাকেন। সচিমা ওখানে যান, ওইখানে রঘুনাথ দাসের সঙ্গে তার দেখা হয়। ছোট্ট বালক তখন মহাপ্রভুর সঙ্গে যাবার জন্য খুব ব্যস্ত। তখন মহাপ্রভু বললেন ঘরে যাই, চুর হইয়া ঘরে যাও, না হো বাতুল ক্রমে ক্রমে পায়েলো ভব সিন্ধুকু। অন্তরে কর নিষ্ঠা, বাহিয়ে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। শিক্ষা দেবার পরে মহাপ্রভু অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। রঘুনাথ বারবার বাড়ি থেকে পালাইবার চেষ্টা করছেন। মহাপ্রভুর কথা শুনে তিনি গম্ভীর হয়ে গেলেন, লোক ব্যবহার করতে লাগলেন। বাড়ির লোক খুব প্রসন্ন, এখন একটু ঠিক হয়েছে, শান্ত হয়েছে, কিন্তু ভিতরে নিষ্ঠা সে আরো তার মহাপ্রভুর সঙ্গে মিলিত হবার, ভজন করবার স্পৃহা আরো বর্ধিত হতে লাগলো। তারপরে তিনি ওখানে যান, ওখান থেকে আবার বৃন্দাবনে যান। ঝাড়িখণ্ড পথেতে তারপরে এদেরকে বলেছিলেন রূপ সনাতনকে, শীঘ্রই তোমরা আমি যাব বৃন্দাবনে, তোমাদেরকে সংবাদ দিব, তোমরা মিলিত। তখন রূপ সনাতন কি করলেন, রূপ গোস্বামী আগেই তিনি ইস্তফা দিলেন প্রাইভেট সেক্রেটারি রাজার বা সাহেব, আর যা কিছু ছিল সব নিয়ে টাকা পয়সা ওই কিছু মুদি কাছে রেখে দিলেন। সনাতনের প্রভুর যদি কোনো প্রয়োজন হয়, আর বাকি সব টাকা নিয়ে এসে বাড়িতে উপস্থিত হয়ে জীব গোস্বামীর শিক্ষা দীক্ষার জন্য, বাড়ির লোকের পালন পোষণের জন্য কিছু ওদেরকে দিলেন, আর কিছু টাকা ব্রাহ্মণ টামণ এইসব লোকগুলিকে দান করে দিলেন, আর নিজে কিছু পয়সা এক পয়সা হওয়াতে নাই। તેની વૃંદાવને જેમને યાત્રા કરી, શ્રીજી મહાપ્રભુ વૃંદાવને યાત્રા કરી છે. વૈકાંતિક સ્વચ્છ વ્યવસ્થા કરતે કરીએ આશે કિછું રાખે નહીં. যদি ভজন করবার থাকে, যদি আশা থাকে, ইচ্ছা থাকে, তাহলে রূপ রঘুনাথ সনাতন গোস্বামী পাদ আমাদের আর আচার্য বর্গ হয়েছে, ওইরকম আমাদেরও থাকতে হবে. ওইরকম না হলে ভজন সম্ভব হয় না. ওই জন্য তারা সব করে দিয়ে খালি হাতে তারা গেল মহাপ্রভু দিকে, কাশী হয়ে প্রয়াগ হয়ে চলে গেলেন, দর্শন করলেন, কিছুদিন ওখানে থাকলেন, আর ওখান থেকে ভাব বাড়তে লাগলো, বৈকল্য কৃষ্ণের বিরহ উদ্দীপনা হতে লাগলো. এই জন্য তলভট্ট ভট্টাচার্য কোন রকম কৌশল করে নিয়ে আসলেন, যখন প্রয়াগে আসলেন তখন এই রূপ গোস্বামী তার সঙ্গে মিলিত হলেন. মহাপ্রভুর সঙ্গে তিনি আড়াই গ্রামে যান, ওই বল্লভাচার্যের বাড়িতে. সেইখানে কোন মৈথিল ব্রাহ্মণ, মৈথিল ভক্ত তার সঙ্গে কথা হচ্ছিল. শ্যাম এব পরম রূপম, শ্যাম এব পরম রূপম পুরী মধুপুরী বরা. শুনে ভারী প্রসন্ন হলেন. তারপরে তিনি রূপ গোস্বামীকে কয়েকদিন থেকে শিক্ষা দিল. কেউ শক্তি স্ফূর্তি করবেন ওরকম কিছু যোগ পাত্র হওয়া দরকার. যতদিন জগতে কোন আকাঙ্ক্ষা থাকবে, যে কোনো আকাঙ্ক্ষা, ততদিন পর্যন্ত শুদ্ধ মহাপ্রভুর কৃপার স্ফূর্তি হওয়া কঠিন. এই জন্য তারা সর্বস্ব ত্যাগ করে উনার কাছে এসেছে. তিনি বৃন্দাবন কেলি বার্তাম লুপ্তেতি তাং খাপয়িতুম বিশিষ্য কৃতামৃতাভি শিষ্যসি চ দেব তত্রৈব রূপং চ সনাতনং চ. কালেতে বৃন্দাবন কেলি বার্তা লুপ্ত হয়ে যায়, তার কে ভাবটাও বন্ধ হয়ে যায়, ভক্তির মধ্যেই সব আবদ্ধ. এটাকে বলেছেন অনর্পিত চরিণ চিরাত করণে অবতীর্ণ কলম এই শ্লোকে. এই লীলা বিশেষ বিস্তার করবার জন্য গৌরচন্দ্র কৃতামৃত দ্বারা সে রূপ এবং সনাতনকে অভিষিক্ত করেছিলেন. প্রথমে আমরা রূপ গোস্বামীকে দিব. গোস্বামীকে তাকে এটা বলছেন, পয়সায় দিচ্ছেন, প্রিয়স্বরূপে দ্বৈতস্বরূপে প্রেমস্বরূপে সহজাতি রূপে নিজানুরূপে প্রভু রূপে প্রতানুরূপে স্ববিলাস রূপে. প্রিয়স্বরূপে, স্বরূপের প্রিয় স্বরূপ গোস্বামী মহাপ্রভু অত্যন্ত অন্তরঙ্গ, তিনি ললিতা সখীর প্রিয় স্বরূপে অত্যন্ত প্রিয়, যেরকম স্বরূপ ওইরকম ভাবে রূপ গোস্বামীকে স্বরূপের মতন নিজে করেছিলেন, প্রিয় স্বরূপের মতন তিনি। স্বরূপ যা তাসমিন ভক্ত রূপে এরকম স্বরূপ দামোদর তাহা প্রিয়, স্বরূপ দামোদরের প্রিয় মহাপ্রভু অত্যন্ত প্রিয়। স্বরূপ দামোদর দ্বারা যা তিনি ইচ্ছা করেছিলেন করতে, ভক্তি শুদ্ধ ভক্তি প্রচার করতে, স্বরূপ দামোদর তার হৃদয়ে যত ভাব নিজ গ্রন্থ কোন প্রকাশ করেন না, কিন্তু সব ইনার মধ্যে দেবেন। দৈতা স্বরূপে দত্তম আত্মস্বরূপ, যিনি আত্মাকে দিয়ে দিয়েছেন কাকে, মহাপ্রভুর চরণে সম্পূর্ণ পাত্রে সমর্পণ করেছেন। দৈতার স্বরূপে মহাপ্রভু অত্যন্ত প্রিয়, দত্তম আত্মা যিনি আত্মাকে দিয়ে দিয়েছেন তার স্বরূপকে দিয়ে দিয়েছেন। এমনকি যেখানে স্বরূপ দামোদরের অত নিকট থাকে অর্থাৎ ললিতা বিশাখারও তার কাছে কিছু গোপন থাকতে পারে রহস্য, কিন্তু রূপ গোস্বামী রূপমঞ্জরী নিকটেতে কিছু গোপন থাকবে। যেখানে ওরা মহা রাধা কৃষ্ণের লীলাতে প্রবেশ করবে না, সেখানে এদের প্রবেশ অত্যন্ত আত্মসহিত প্রেম স্বরূপে, প্রেমময় নিজের অভিন্ন রূপে মহাপ্রভু যে চাচ্ছে ছিলেন, শুধু আটটি শ্লোক মাত্র দিয়েছেন শিক্ষাস্ত, আর সব কিছু ইনার উপরে ছেড়েছেন। এই জন্য অভিন্ন রূপ মহাপ্রভু কোনো গোপনীয় জিনিস ইনার কাছে নেই। সহজাভিরূপে সহজ স্বাভাবিক অভিরূপম মনোজ্ঞ রূপম অত্যন্ত সুন্দর, যেরকম হয়তো প্রভুপাদকে বলা হয় নয়ন মঞ্জরী, নয়ন মঞ্জরী মানে কি, শ্রীমতী রাধিকার যেরকম নয়ন ওইরকম হতে নার প্রিয়, ওইরকম তার রূপ গুণ সব ওইরকম মিজান রূপে নিজের অনুরূপ প্রেম প্রকাশ দেয়, যেরকম নিজে প্রেম প্রকাশ করেছিলেন ওটাকে গ্রন্থরূপে তিনি প্রকাশ করেছেন, তার যতগুলি ভাব ছিল রূপ গোস্বামী প্রকাশ করেছেন। ওই জন্য নিজের প্রেম প্রকাশ এক রূপে এক মুখ্যম রূপম যশ তসমে, মহাপ্রভু একটি নিজের মুখ্য রূপ সবিলাস রূপে স্বস্বরূপস্য বিলাসম লীলার্থম রূপম যশ তসমে, তার যে যতগুলি তার বিলাস আছে রূপে রাধা কৃষ্ণ অথবা মহাপ্রভু সব ইনার দ্বারা প্রকট করিয়েছেন, সেরকম রূপ রূপে স্বরূপ গোস্বামীতে মহাপ্রভু ততান, ততান মানে তার যত ভাবগুলি বিস্তার করেছিলেন নিজে থেকে তো যা করেছিলেন করেছিলেন, আবার সব ভক্তগণকে বললেন এর উপরে কৃপা করেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার স্বরূপ নামোদর রায় রামানন্দ বক্রেশ্বর পণ্ডিত পুণ্ডরীক বিদ্যানিধি ইত্যাদি যত কাশীশ্বর মিশ্র মহাপ্রভু যত পরিকর ছিলেন তাদের এক একটি ভাব ইনার মধ্যে স্ফুটি করিয়েছে। এই জন্য তিনি এইরকম সবগুলি কার্য করেছেন। এই মত কর্ণপুর লিখে স্থানিত কর্ণপুর লিখা প্রভু কৃপা কইল যাইছে রূপ সনাতনে, মহাপ্রভু যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন সবার কৃপা গৌরব পাত্র, যত মহাপ্রভু ভক্ত তাদের কৃপা গৌরবের পাত্র, দিনহীন নিজেকে জ্ঞান করে ব্রাহ্মণ কি তারা তাদের পূর্বজরা ব্রাহ্মণ বংশে উত্তম ভারতবাজ গোত্র নাকি কি জীব স্বামী তার টিকাতে লিখেছেন যে মহারাষ্ট্র তারা ব্রাহ্মণ উন্নত ধরনের কিন্তু রূপ সনাতন সবসময় মনে করতেন যে আমি অত্যন্ত নীচ দীনহীন কোনদিন তারা জগন্নাথ দর্শনের জন্য ভিতরে যায় নাই চেষ্টা করে না তাকে কেউ বারণ করতে পারত না মুসলমান সঙ্গে মুসলমান হয়ে গেছি আমি গেলে পথটা অপবিত্র হয়ে যাবে আর মহাপ্রভু ওনার গায়েতে ক্লেদ হয়েছে মহাপ্রভু কাছে নেন খোলাখুলি করে কৃষ্ণদেব অপ্রাকৃত তথাপি অকৌদ্যন্য সময়তে মহাপ্রভু গদাধর পণ্ডিতের ওখানে নিমন্ত্রিত হয়েছে আইনে করি তুমি আসবে দুপুর বেলা প্রসাদ পেতে মহাপ্রভু ওইখানে ছিলেন ওইখানে প্রসাদ পাওয়ার সময় দুপুর বেলা জ্যৈষ্ঠ মাস বালু একেবারেতে গরম উত্তপ্ত হয়েছে তিনি ওখানে পৌঁছিলেন মহাপ্রভু দেখে বেশ প্রসন্ন হলেন বলি তুমি কোন পথে এসেছ আমি সমুদ্রের পথে আসি তো বালু তো উত্তপ্ত তুমি অন্য পথে আসতে আমি অন্য পথে আসলে অপবিত্র পথ হয়ে যাবে ঠাকুরের সেবকরা যাতায়াত করে আমি এই পথে এসেছি আমি বুঝতে পারি না তারপরে মহাপ্রভু ওনার পায়ের নিচে দেখেন যে ফোসকা হয়ে গেছে তিনি বলছেন যে আমার মনেই হয় না যে ফোসকা হয়েছে মহাপ্রভু দর্শনের মহাপ্রভু নিমন্ত্রণ দিয়েছেন এই মহাপ্রভু তাদেরকে এরকম মতে পরীক্ষাও করতেন মাঝে মাঝে তথাপি কত দণ্ড বিনয় তাহাদের যদি ভক্তি চাই ওইরকম হয় ভক্তি তাহলে ওদেরই আচার বিচার গ্রহণ করে আমাদের চলতে হবে ওইরকম হয়তো নিষ্কিঞ্চন দীনহীন তারপরে ভক্তি ওই রকম কেহ যদি দেশে যায় দেখে বৃন্দাবন কেউ বৃন্দাবনে গিয়েছে আর ওখান থেকে ফিরত আসলো তাহলে মহাপ্রভু ভক্তগণ তারে প্রশ্ন করে প্রভু পরিষদগণ পরিকরগণ তাকে জিজ্ঞাসা করে কহ তাহা কইছে রহে রূপ সনাতন ওখানে রূপ সনাতন মহাপ্রভু অত্যন্ত প্রিয় কিরকম থাকেন কিরকম ভজন করেন কইছে রহে কইছে বরাগ কইছে ভোজন কইছে অষ্টপ্রহর করেন কৃষ্ণের ভজন তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ অনেকে তো দুহ অনেকে আমাদের তো বাড়ি বিরাট এখানে ওখানে বৃন্দাবনে সর্বত্র আমরা গোষ্ঠীগত হয়েছি ভজনে বহু বাধাও আছে আর এছাড়া কোনো গতিও নেই ওটা প্রভুপাদ আরম্ভ করেন এর মধ্যে যেরকম বহু সৎসঙ্গেরও বিধান আছে আবার বহুগুলি বাধাও আছে এই বাধাকে অতিক্রম করে যদি দিনহীন হয়ে ভজন করে তাহলে তো ভালো নচেত এই অনিষ্ট হবে ভজন হবে না এই অনর্থ গুলিকে আমরা মনে করবো যে এইটা ভজন অনেকে তো দুহ বনে যত বৃক্ষগণ এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি শয়ন বৃন্দাবনেতে বনে বগুলিতে কত কষ্ট মশা ইত্যাদি সব সাপও আছে আর তখন তো জঙ্গল ছিল ঘোর জঙ্গল এক এক বৃক্ষ তলেতে তারা কেন থাকত আসক্তি হয়ে যাবে বৃক্ষের তলে যেরকম কোন লোক একটা বৃক্ষের তলে থাকে না তার আসক্তি হয়ে যায় দুদিন পরে ঝাঁটা টাটা দিয়ে পরিষ্কার করে কিছু থাকবার মতন একটা ব্যবস্থা করে দিবে হসপিটাল কিছু ব্যবস্থা
ইনি এক এক রাত্রে এক এক বৃক্ষে তেলে কেন থাকে বৃন্দাবনে তেমন কোন বৃক্ষ নাই এমন একটি জায়গা নাই যেখানে কৃষ্ণের মধুর লীলা হয় নাই লীলা স্মৃতি যেন সেখানকার প্রতি ধুলি কণা এক একটি কৃষ্ণের মতন শক্তি ধরে ধুলি কণা নাই এখানে ও তাই কিন্তু আমরা বুঝতে পারি না এখানকার এক একটি ধুলি কণা শক্তি ধরে প্রেম ভক্তি দিতে কিন্তু আমাদের কাছে তার গোপন রেখেছে এর মধ্যে যারা সৌভাগ্যবান তারা কিছু করতে পারে শুনছি যে সে একবার গৌরকৃষ্ণ দাস বাবাজিকে কে বলেছে যে আমি এক কাঠা জমিন নিয়েছি যে এইখানকার এক কাঠা তুমি জমিন কিনেছ এটা অসম্ভব কিরকম লীলা একসঙ্গে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত লীলা হয়েছে কত ব্রহ্মার রাত্রি ওখানকার লীলা যতগুলি আছে স্মৃতি পটেতে তাদের আসে বৈষ্ণবরা বৃন্দাবন কি নদীতে থাকতো বিশেষ করে বৃন্দাবন কেন এখনো সব লীলা স্মৃতির চিহ্নগুলি আছে বংশীবট আছে সেই যমুনা আছে সেই গোবর্ধন গিরিরাজ ওই বান্দীরবন নন্দগাঁও বরসানা সব ওই আছে ওরা এক একটি ধুলিকানা দিতে পারে এসব নন্দগাঁওতে মহাবিপ্রলম্বর সে স্থান উদ্ধব কিয়ারি অথবা কদম্ব কিয়ারি ওইখানে একটা টের কদম্ব ওইখানে থাকতেন সনাতন গোস্বামী ওখানে মিলিত হতেন দিবারাত্র কথা কৃষ্ণ কথা শুধু ডুবে থাকতেন আর শ্রীমতী রাধিকা এসে তার জন্য রন্ধন করে দিতেন রূপ গোস্বামী কেমন ওই জিজ্ঞাসা করছে লোক সপ্ত বলছে এক এক বৃক্ষে তলে এক এক রাত্রি শয়ন তাদের মশা লাগছে সনাতন গোস্বামী গোবর্ধনে চকলেশ্বরে তখন তিনি চলে যাবেন ওখান থেকে তো শিব ঠাকুর বললেন তুমি যেও না আমার এখানেই থাকো কাল থেকে মশা আর থাকবে না মশা একেবারে ওখান থেকে চলে শিব ঠাকুরের সঙ্গে সনাতন গোস্বামী খুব বন্ধুত্ব যেখানে থাকবেন শিব ঠাকুরের সঙ্গে জরুর থাকবেন সব জায়গায় যদি ভক্ত তার ঘরেতে স্থূল ভিক্ষা তাহা মাধু করি কখনো কখনো মাধু করি শুষ্ক রুটি চানা চিবাই ভোগ পরিহরি মহাপ্রভু যা বলছেন যে ভালো না খাইবে আর ভালো না করে মানি মানব হয়ে কৃষ্ণ নাম সদা নেবে এদের সুস্থ রুটি মাধুগুলি কাছে গিয়ে বাড়ি থেকে নিয়ে আসলো সুস্থ রুটি ছানাচি ভাই ভোগ পরিহরি আর রঘুনাথ দাস গোস্বামী তো জানো যে কিরকম হতে তৈলমী গায়ের উচ্ছিষ্ট পচা অন্ন সেটাকে ধুইয়ে লবণ দিয়ে খেতে মাটির করমা জানো তো গাধানা মতন মাটি তাতে সবকিছু তাদের ওইতে নির্বাহ হয় কেউ চুরি করে নিয়ে যাবেন আমাদের এখানে যদি আসে কি কোথাও যদি থাকে একেলা এরা সবগুলি মট করছে করেছ তো দু চারটি করবো সব ওখানে দেখবো যে ডাকা সবকিছু অনেক জিনিস পেয়ে যাবে
এখানে গেলে কিছুই পাবেন, ছেড়া বহির্বাস, বহির্বাস ও ছেড়া। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, নতন উল্লাস, কৃষ্ণ কথা নিরন্তর। আর কৃষ্ণ নাম রূপ গোস্বামী সনাতন গোস্বামী হরিদাস ঠাকুর লেখা আছে তিন লক্ষণ অপতিত ভাবে, কিন্তু এদের কোথাও লেখা নাই যে সে কত নাম করতে। এরাও নিশ্চিত সংখ্যাপূর্বক নাম করত, কিন্তু লেখা নাই কেন? আরে কোন সময় তো কৃষ্ণ নামের স্ফূর্তি হলো, বাইরে ভাব চলে গেল, আব্দুল হেতু উত্তপ্ত সারাদিন ওই ভাবটাই গেল না, তার নাম করবে কখন? ওটা কৃষ্ণ লীলা সবগুলি স্ফূর্তি হচ্ছে ধারাবাহিক ভাবে, তার নাম কত কখন করবে? যদিও সংখ্যাপূর্বক নাম গান নতরি কালাবসানে কৃত নিদ্রা আর বিহার কাজ বিজিত চাত্যন্ত দীন উঁচু রাধা কৃষ্ণ গুণ স্মৃদে মধুরিমান্দেন সম্মোহিত বন্দে রূপ সনাথ। সব সময় ভাব আবিষ্ট হয়ে, কখনো রাধা কুণ্ডে, কখনো শ্যাম কুণ্ডে, কখনো গিরিরাজ ভবতনে, কোথায় এখানে, সবসময় তো ভাবেতে মগ্ন। তারা সংখ্যাপূর্বক কখন করবে? যদি হোশ আছে তাহলে তো করছে, আনে তো ভাবেতে মগ্ন। এক কৃষ্ণ নাম করে একেবারে আবিষ্ট হয়ে গেল। কৃষ্ণ নাম নতন উল্লাস, অষ্টপ্রহর কৃষ্ণ ভজন। অষ্টপ্রহর মানে চব্বিশ ঘন্টা তো অষ্টপ্রহর, চারি দণ্ড শয়নে, চারি দণ্ড চব্বিশ চৌকা ছানবে মিনিট, এই সব মিলিয়ে শয়ন, এক দণ্ডে চব্বিশ মিনিট না চল্লিশ, তাহলে এই মাত্র শয়নে। আর ওই সন নাম সংকীর্তন প্রেমে সেহ নহে কোনো দিনে। আর যদি নাম সংকীর্তন করতে লাগলো ভাব আবিষ্ট হয়ে কীর্তন ইত্যাদি, তাহলে ভাব আবিষ্ট হয়ে গেল সেও তো কোনো দিন নাই। প্রভু ভক্তি শাস্ত্র ভক্তি রস শাস্ত্র করে লিখন, ওইখানে থাকা কালেতে দুটি নাটকের একসঙ্গে যুক্ত করে দিয়ে লিখবার চেষ্টা করেছিলেন, ওই কি বিদগ্ধ মাধব ললিত, ললিত মাধব হচ্ছে পুর লীলা, আর বিদগ্ধ মানে রসি, রসকে যাবতীয় সমস্ত লীলা হয়েছে কোথায়? বৃন্দাবনে। আর এই সব চিন্তা করে দিয়ে যাতে শ্রীমদ ভাগবতে বর্ণন করা হয়েছে যে বৃন্দাবন তুমি ছেড়ে দিয়ে, ব্রজ ছেড়ে তুমি মথুরা চলে গেলেন, আর মথুরা থেকে দ্বারকা চলে গেলেন, কৃষ্ণ কোনদিন আসলেন, তাহলে সব ভক্তগণের বিরহেতে কি হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। এই জন্য একটা সুখান্ত নাটক যে হয় না, সুখান্ত ওইরকম করবার চেষ্টা করেছিলেন, যে বুঝে দিয়ে সে রাধা রানীর সঙ্গে গোপীগণের সঙ্গে নন্দ বাবা যশোদা ইত্যাদির সঙ্গে তাদের কোনো দিন বিরহ হয় নাই, এটা দেখাইবার প্রকল্পেতে ওই লীলা পত্নী লিখন করতেছে দুটা একসঙ্গে। কিরকম এরকম হতে মথুরা চলে গেল, মথুরা থেকে দ্বারকা চলে গেল, কিরকম ভাবেতে কৌশল করে শাস্ত্রের আধার নিয়ে শ্রীমতী রাধিকাকে সত্যভামা করে দিলেন, ও রূপে পৌঁছে গেলেন, আর চন্দ্রাবলী রুক্মিণী রূপেতে করলেন। এরকম সব অষ্ট সখী অষ্টমঞ্জরীগণ কৃষ্ণের যাবতীয় সমস্ত সখীগণকে কিরকম ভাবেতে করে তোরে দিয়ে এটা পর্ব তখন বুঝব। এই জন্য ওখানে হচ্ছে ললিত মাধব, ভক্তগণের তত বিরহ হবে না। আর বিদগ্ধ মাধব ব্রজের লীলা, বিদগ্ধ মানে ধীর ললিত কৃষ্ণ রসিক চূড়ামণ। এই শাস্ত্র পাতা জ্বালিয়ে রাত্রে দিনবেলা করল, আর কত গ্রন্থ প্রকাশ করেছে মহাপ্রভু, ভাব সব উজাড় করে দিয়ে তার মধ্যে সাফল্য দিয়েছে। চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন, মহাপ্রভুর কথা স্নেহ তাকে ভুলতে পারে না। এত কথা শুনি মহাপ্রভুর মা সুখ হয়, চৈতন্যের কৃপা যায়, তারে কি বিস্ময়? বিস্মিত হওয়ার কোন কথা নেই, মহাপ্রভু কৃপা সঞ্চার করেছে। যোগ্যতা কিছু থাকা চাই, যোগ্যতা গুরু সকলকে স্নেহ করে, তার প্রত্যেক শিষ্যকে তার মঙ্গল চায়, কিন্তু শিষ্য অনেক সময় বুঝে উঠতে পারে না কার কৃপা। দেখো নারদের কত কত হাজার হাজার শিষ্য সব তার কৃপা নিতে পেরেছে, ধ্রুব তার কতটুকু কৃপা নিলে সব আম পর্যন্ত থেকে গেলে তাকে দিতে পারলে, প্রহ্লাদ তার শিষ্য তাকে সবকিছু দিতে পারলে, ভক্তি রস দেন নে, তিনি জ্ঞানী ভক্ত তাকে ওই পর্যন্ত, আবার ব্যাসকে কি করলেন, সব ভক্তি রস তার মধ্যে স্ফূর্তি করিয়ে দিলেন। নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখাদ অমৃত সংযুতং পিয়ত ভাগবতম রসমালয় মুহুরহ রসিকা। ব্যাসকে তিনি সব রস তিনি দিয়েছেন। বাল্মীকিকে তারই শিষ্য কি দিলেন, ও রাম রস তিনি দিলেন, মর্যাদা পুরুষোত্তম রামের তার করুণ লীলা, করুণ লীলা সব তাকে সঞ্চার করলেন। আরো আরো প্রচেতা ইত্যাদি তার শিষ্য ছিল, দক্ষ প্রজাপতি, এই সব লোকে একটি গুরুর সব শিষ্য সমান হবে তা হবে না। যতদূর পাখি আকাশে উড়ে যায়, আকাশ অনন্ত আর সমুদ্র আগা, তার মধ্যে যার যতটুকু ছঞ্চু ওই তো একটা জল দিবে। এই জন্য শিষ্য গুরু উন্নত যদি ভাব হয় সব শিষ্যকে দিতে চায়, কিন্তু শিষ্য নিতে পারে কোথায়? আর আজকাল তো কলিকাল, নিজের জাগতিক স্বার্থ দেখবে, তার ভাও যে নিবে তার জন্য তার সঙ্গে থাকবে না, কিসের জন্য থাকবে? যে পকেট ভারী হবে ইত্যাদি কোন জাগতিক তাহার গুরু কাছে এই সবগুলি নাই। রূপ গোস্বামী যেরকম এসেছেন, সনাতন গোস্বামী, জি গোস্বামী যেরকম এসেছেন, আমরা সেই নিয়ে যদি যাই তাহলে তত হবে সত্য। আমাদের তো ফুরসত নাই এই সবগুলি বিচার করবার। চৈতন্যের কৃপা যাহে তাহে কি বিস্ময়, তাতে কি বিস্ময় থাকতে পারে? চৈতন্যের কৃপা রূপ লিখিয়াছেন আপনি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ, মঙ্গলাচরণে রসামৃত সিন্ধু থেকে তার কৃপা বর্ণন করছেন কি, হেদি যশ প্রেরণায় প্রবৃত্ত বরাত রূপ অপি তস্য হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস্য। ভক্তি রসামৃত সিন্ধু এই জগতে আমরা মহাসমুদ্র দেখি, আমি তো চারুকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, কিন্তু এই ভক্তি রসামৃত সিন্ধু তার থেকে বেশি ব্যাপক, এই কণ জগৎকে ডুবিয়ে দিতে পারে। মহাপ্রভু একটি কণা দিলেন রূপ গোস্বামী, আর এই কণাতে সমস্ত পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে। যদি আমরা একটু যদি ধারণ করি সেই রকম আমরা যদি হই, গুরু কৃপার উপরে নির্ভর করে, অনেক সময় গুরুকে দেখে তার বঞ্চিত হয়ে যায় শিষ্য। এরকম নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুর চরিত্র দেখে অনেকে তার বিপরীত হয়ে গেল, তার কিসব দেখলো না, ভগবত্তার ভাব দেখলো না, তিনি অন্তিম লীলাতে দুটি বিবাহ করেছিলেন, পুত্র হয়েছিলেন জানা, অনেকে তার বিদ্রুপ করলো। মহাপ্রভুকে মানলো, নিত্যানন্দ প্রভুকে বলে যাও এইটা উল্টা হয়ে গেল। জাগতিক দৃষ্টিতে দেখলো তার ভক্তির বিচার, বলদেবের বিচার, রসের বিচারে এইসবগুলি দেখেন। আমরা অনেক সময়তে গুরু এইসবগুলি ক্রিয়া মুদ্রা বিজ্ঞানে বুঝায় আমরা বুঝতে পারি না। সঙ্গে থেকে তাহার যে গুণগুলি, ভক্তিগুলি, রস বিচার যে নিবে নিতে পারে না। কিরকম ভজন করেন, যেরকম বললেন কি কৈশে রয়ে কৈশে বেড়াকে কৈশে ভজন ভোজন কৈশে, এইসবগুলি গ্রহণ করতে পারে না শিষ্য অনেক সময়। এই জন্য গুরু বিরোধী হয়ে যায় অনেক সময়। এই পাশ্চাত্য দেশ এক জায়গাতে আমার কাছে এসে নালিশ করলো যে আমরা আমাদের গুরুদ্বৈমরের গুরুত্ব ছিল না, গুরুত্ব একেবারে ছিল না, আমরা সামঞ্জস্য করতে পারি না তার চরিত্র দেখে। তোমরা কোন গুরুত্ব দেখলে না, পৃথিবীতে তিনি হরিনাম সর্বত্র প্রচার করিয়েছেন, মানুষ মদিরা সব ছাড়িয়ে দিয়ে আর কত লোককে হরিনাম নিয়েছেন, আর তোর কিছু না হোক তোর সদাচার আর এই হরিনাম তো করিয়েছেন, এটা তুমি গুরুত্ব দেখতে পারো না, সাধারণ লোক করতে পারে এই সব, তুমি মহা দুর্ভাগা, মহা দুর্ভাগা। এইরকম হতে অনেকে গুরু পাদপদ্ম বৈষ্ণব নিকটে থাকে, তার চরিত্র ক্রিয়া মুদ্রা বুঝতে পারে না, বলছে কি বাজে, এর সঙ্গে আর থাকবো না, এইটু তো আমার মতন খায় দায় আর সংসার করছে। কিন্তু তার ভজন প্রণালী বিচার আচার এসবগুলি লক্ষ্য করতে পারে না। হৃদি যশ প্রেরণা পরবর্তিত হন বারাত, আমি বারাত তুচ্ছ তুচ্ছ যদি তুচ্ছ না, তথাপি নিজেকে মনে করি যে তুচ্ছ। যশ হরে পদকমলম বন্দে চৈতন্য দেবস, তাহার প্রেরণাতেই আমি ভক্তির স্বামী সিন্ধু মতন গ্রন্থ আর তার পরিশিষ্ট উজ্জ্বল নির্মণি গ্রন্থ বিশেষ বিশেষ ভক্তের জন্য। এর তুলনাত্মক আর কোন জগতে গ্রন্থ নাই কৃষ্ণ লীলা। ভক্তরা স্বামী সিন্ধু থেকেও উজ্জ্বল লীলা নীলমণি মহাত্মা, ভক্তির রসের এক একটি ঢেউ ঢেউগুলি চলছে, এইসব মধ্যে কেউ ডুবে ভজন করে তাহলে তো কোটি সবই মহামুনে, যদি কোটি মধ্যে এক কিলো যদি হয় তাহলে প্রচার সব। গুরু মহারাজের অত কষ্ট তোমরা তো কষ্ট দেখো নাই, তখন তোমাদের জন্ম হয় নাই, ছোটরা আর ওর পূর্বে কত কষ্ট, এইসবগুলি নিয়ে কি দরকার ছিল এইসবগুলি করবার, যাতে আমাদের কল্যাণ। এখন তার বিচার কজন আমরা নিচ্ছি, তার ভক্তি রসের যে বিচার। এক সময় মথুরাতে জীব গোস্বামীর কিছু মহত্ব বর্ণন করতে গিয়ে গোপাল চম্পুর একটি প্রসঙ্গ শুনিয়েছিলাম, সে আর নিজে স্থির থাকতে পারেনি, আবিষ্ট হয়ে আবার ঝরঝর করে জল আর নিজেকে স্থির করতে পারেননি। এইসব করলে কটা লোক বিচার করবে, এই মন্দিরেতে যখন মন্দির অবিত দিয়ে এসবগুলি হয়েছে, প্রথমবার যখন এখানে হবে তখন তাড়াতাড়ি করে ওই সিংহাসনে তিনটি প্রকোষ্ঠ হচ্ছে স্টেপ, তখন মুনি মহারাজ ছিলেন আর আমি তার সঙ্গে ভিতরে মন্দিরে গিয়ে কি চিন্তা করতে করতে বলছেন যে সে এই নিচেটা একরম থাকবে, মাঝখানে এক রং থাকবে, উপরটা অন্য রং থাকবে, নিচে বেলা থাকবে কালো, তারপর থাকবে হলুদ, তারপর থাকবে লাল। আমি মহারাজ বলছেন যে কেন, তখন ভাব আবিষ্ট হয়ে গেল কালো কৃষ্ণের জন্য, হলুদ কার জন্য, হলুদ হচ্ছে শ্রীমতী রাধিকার, লাল টাকা নিজের কিং করি, নিজেকে মনে করে কিং করি, একবার ভাবায়স্থ হয়ে গেল, তারপরে আর কিছু বলেন না, তারপরে চলে আসুন। প্রত্যেক কাজে তাহার এক একটি ভাবনা থাকত, দার্শনিক বিচার থাকত, যে শিষ্য এই সবগুলি নিতে পারে। আর ওই রকমের ভজন যদি করতে পারে, আমরা বাজেগুলি দেখেছি অনেকে, কিন্তু অন্তরঙ্গ এই সবগুলি জিনিস যদি ভক্তির স্বামী সিন্ধু উজ্জ্বল নীলমণি পড়ে, গোবিন্দ লীলামৃত দেখে, অনুশীলন করে, তার তাহার বিচার করতে পারবে। তার এই দেখেছেন মঙ্গল মঙ্গল আরতি, প্রভুপাদের আরতি, এক একটি অদ্ভুত সমস্ত রসবোধ ভক্তি, সারা গোবিন্দ লীলামৃত উজ্জ্বল নীলমণি সূত্রাকারেতে দিয়ে, কিন্তু বুঝবে কে? এই বুঝবে। যদি এইরকম যদি ভজনের যদি থাকে, তাহলে এই মত 10 দিন প্রয়াগে রহিলা মহাপ্রভু, কত বাজলো? বেশি হয়ে গেছে। এই মত 10 দিন প্রয়াগে রহিল, স্বরূপ শিক্ষা দিল, শক্তি সঞ্চারিয়া, শক্তি সঞ্চার করে। এটা জাগতিক ভাষাতে বলা হচ্ছে, ভাষার একটা ভাষা মধ্যে দোষ থাকবে। মহাপ্রভু যদি রূপমঞ্জরী রূপ গোস্বামী হয়ে থাকেন, তাহলে শক্তি সঞ্চারিত করবার কি আছে? কিন্তু এই লীলাতে দেখাচ্ছেন যেন মনে হচ্ছে সে শক্তি সঞ্চার করছে, নিজেও শক্তি সঞ্চার করেছেন। আর প্রভু কহে শুনরূপ ভক্তি রসের লক্ষণ, সূত্রতে কহি বিস্তার না যায় বর্ণন, বিস্তার রূপে আমি বর্ণন করতে পারি না। আর আমার শূন্য কহি ভক্তি রস সিন্ধু, আর শূন্য কবি ভক্তি রস সিন্ধু। কিরকম হয়েছে? কৃষ্ণ মথুরা এসেছে, কংস মারা হলো, তারপরে উপঠৌকন নিয়ে উগ্রসেন জেল থেকে ছুটে তার কাছে এসেছেন, তাকে রাজ্য তিলক দেবার জন্য কৃষ্ণ ওই সামগ্রী দিয়ে উগ্রসেনকে রাজা করে দিলেন। আর বলে যে আমি আপনার সেবক, আপনার কোনো চিন্তা করতে হবে না। পরের দিনেতে ও দিনেতে কৃষ্ণকে বলদেবকে নন্দ বাবার কাছে যেতে দেয়, খুশিতেই যেতে, তুমি আমার ছেলে দেবকে ধরে, আর বসুদেব আর মথুরা যত লোক কৃষ্ণকে বলছে, বলদেবকে, যে তুমি দুজনই আমাদের ছেলে, দেবকে গর্ভ থেকে উৎপন্ন হয়েছে, ও তোমাকে কনসার ভয়ে ওখানে দিয়ে আসা হয়েছে। ওদিনে খুশিতেই যখন আসতেন, পরের দিনেতে সন্ধ্যার সময়তে নন্দ বাবা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আর ওখানে বসে আছেন, যে সে কেন আসছে না, কারণটা কি? পরের দিনেতে তারা ওখানে গেল, বলদেবকে আর কৃষ্ণকে নিজে কোলে বাম দাঁড়িয়ে দিয়ে রাখে, যে কি তোমাদের মতলব কি বলদেব, তুমি কি এখানে থাকতে চাও? হ্যাঁ তুমি থাকতে পারো, তুমি থাকতে পারো। কৃষ্ণ বলদেব দুজনই বললেন, বলদেব বললেন যে সে না বাবা, আমরা এখানে থাকবো না, আপনার সঙ্গে চলবো, নানা তোমার সব ভাইরা মারা গিয়েছে, দেবকে সব ছেলে, তুমি মাত্র আছো, তুমি চলে গেলে তো এরা আমার উপর প্রসন্ন হবে, বেশ আমার একটা ছেলে ছিল তাকে নিয়ে চলে যাচ্ছি, তখন তো তারা মারা পড়বে, তুমি থাকো খুশিতে। বলদেব বললেন যে কৃষ্ণ চেয়ে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না, আপনি আমাকে পালন পোষণ করেছেন, জন্মদাতা কিন্তু আমার রক্ষা তো করে নাই, আপনাকে আমি বাবা চিরদিন জানি, আমার বাবা ওরা নয়, ওরা যত বলুক না কেন আমি আপনার সঙ্গে কৃষ্ণের সঙ্গে চলে যাব। তখন তিনি বুঝাই এবার চেষ্টা করছেন, যে সে এরা বলবে যে সে একটা কংস ছিল, কংস আমার সব ছেলে মেরেছে, ও থেকে নিষ্ঠুরী, একটা ছেলে ছিল তাকে নিয়ে চললো, বাবা তুমি থাকো। তখন কৃষ্ণকে বলছেন যে সে কি করা যায়, তো কৃষ্ণ বলছে যে বাবা আপনি ঠিক বলছেন, বলদেব প্রভু এখানে কয়েকদিন থাকুন, তা একলা না থাকলে আমি কিছুদিন নাই থাকি। তখন তিনি একবার অফুরন্ত ভাবে কাঁদতে লাগলেন, শেষ পর্যন্ত হলো। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যদি টিকা না থাকে না, কি বৈষ্ণব তোষণ ইত্যাদি টিকা থাকে না, তাহলে গভীর আশ্রয় কেউ বুঝতেই পারবে না। ওই জন্য গভীর অনুশীলনের দরকার, নচেত কেউ সামঞ্জস্য করবে না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে দেখো, প্রেম ভূমিতে সকলেই থাকতে চায়, বৃন্দাবন হচ্ছে প্রেম, আনডাউটলি বৃন্দাবন, সেখানে অত্যন্ত বেশি প্রেম, অফুরন্ত প্রেম। নন্দ যশোদার সঙ্গে বসুদেব দেবকে কোনো তুলনা হয় না, এত প্রেম। ওই প্রেমকে ছেড়ে দিয়ে কৃষ্ণ এখানে কিরকম থাকলো, যত সম্ভব। এই জন্য দুটি প্রকোষ্ঠ হলো নন্দ বাবার সঙ্গে, একটি প্রকোষ্ঠে কৃষ্ণ আর বলদেব তার সঙ্গে তিনি গেলেন, আর একটি প্রকোষ্ঠে কৃষ্ণ ছাড়া দিয়ে তিনি গেলেন। সেই হচ্ছে অপ্রকট লীলা। ওখানে গিয়েছেন কিন্তু দেখতে অন্য লোক পায় নাই, কিন্তু যারা গভীর এইরকম ভক্ত তারা বুঝবে। এই জন্য কৃষ্ণ ওখানে আর বলদেব দুজন গেলেন, আর থাকলো কে ওখানে, বসুদেব দেবকীর পুত্র ওখানে থাকলেন, আর কৃষ্ণ বলদেব একটি গাড়িতে নন্দ বাবার সঙ্গে অলক্ষিত ভাবে, কিন্তু নন্দ বাবার সঙ্গে তারা গেল। তো নন্দ বাবা দুজন হলো কি, দুজনা কোটি গণ নন্দ বাবা, কোটি কৃষ্ণ, কোটি নন্দ বাবা, কোটি যশোদা, দেবকি বাস্তবেও কোটি কোটি। সব ব্রহ্মাণ্ডেতে লীলা হচ্ছে, যেরকম হতে দেখিয়েছেন ওখানে দ্বারকাতে ষাট হাজার কত, 16,000 মহিষের সঙ্গে লীলা হচ্ছে, কোন জায়গাতে অগ্নিকে কোথাও যজ্ঞ করাচ্ছেন, কোথাও কিছু হচ্ছে। সেই কৃষ্ণ আর যশোদা বসুদেব দেবকী আর সবগুলি নারদ ঋষি সব জায়গা দেখছেন, যে অনন্ত জায়গাতে এইরকম হয়েছে দেখেন, যে কি অদ্ভুত ধারণা করতে পারবে, যোগী গণের মতন কাজ নয় কিরকম উনি দেখতে পারেন। এইরকম হতে রূপ গোস্বামী একটি দুটি নয়, মহাপ্রভু যেখানে যেখানে ব্রহ্মাণ্ডেতে লীলা হচ্ছে সর্বত্র তিনি রয়েছেন, তারপরই করা।